নমস্কার, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাঙানির পদবী। মানে আপাতদৃষ্টিতে খুব সাধারণ লাগে, তাই না? কিন্তু এর ভেতরে উঁকি দিলে দেখা যায় কি বিশাল এক ইতিহাস, সমাজ, সংস্কৃতি সবকিছু জড়িয়ে আছে।
একদম ঠিক। আমরা চেষ্টা করব বিভিন্ন গবেষণা আর তথ্যের ভিত্তিতে একটু গভীরে যেতে। মানে শুধু পদবীর লিস্ট নয়, বরং কিভাবে এই নামগুলো সময়ের সাথে বদলেছে, কিভাবে আমাদের পরিচয়ের অংশ হয়ে উঠেছে সেটাই দেখার চেষ্টা করব।
আর এই পদবীগুলো তো শুধু নাম নয়, তাই না? এর সঙ্গে জড়িয়ে আছে জাতপাত, কৌলিন্য প্রথা, মানুষের পেশা, কি কোথায় থাকতো, এমনকি শাসন বদলের ইতিহাসও।
ঠিক তাই। এগুলো এক অর্থে মানে বাংলার সামাজিক ইতিহাসের জীবন্ত আর্কাইভ বলা যেতে পারে। প্রতিটা পদবীর পেছনেই কিছু গল্প আছে।
দারুণ বলেছেন, জীবন্ত আর্কাইভ। ভাবলেই অবাক লাগে, ওই যে চ্যাটার্জি, বোস, রয় বা ধরুন হালদার, এই নামগুলোর পেছনে যে কত গল্প। তো চলুন শুরুটা করি একদম গোড়া থেকে। প্রাচীন বাংলায়, মানে ধরুন পাল সেন যুগেরও আগে, তখন কি এরকম পদবীর ব্যবহার ছিল?
না না, সেভাবে দেখতে গেলে আজকের মতো এই যে বংশানুক্রমিক পদবী, এই ধারণাটাই কিন্তু ছিল না। মানে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের দিকে যদি তাকাই, দেখব পরিচয়টা হতো অন্যভাবে।
কিরকমভাবে?
মূলত নিজের নাম, তার সাথে হয়তো বাবার নাম বা পিতামহের নাম জুড়ে দেওয়া হতো, অথবা ধরুন গোত্র বা বর্ণের উল্লেখ থাকত। লিপিতে যেমন পাওয়া যায়, ধরুন গোপাল দত্তপুত্র, বা হয়তো ব্রাহ্মণ কাশ্যপ গোত্রীয় দেবদত্ত, এই ধরনের পরিচয়।
তার মানে সারনেম বা পারিবারিক নাম ব্যাপারটা তখনও সেভাবে আসেনি, কিন্তু নামের শেষে যে আমরা দেখি শর্মন, বর্মন বা ধরুন গুপ্ত, দাস, এগুলো এগুলো কি পদবী ছিল না?
এগুলোকে ঠিক আজকের অর্থে পদবী বলা মুশকিল। এগুলোকে বলা যায় অন্তনাম বা নামের শেষ অংশ। অনেক সময় এগুলো ব্যক্তির বর্ণ বা একটা সাধারণ সামাজিক পরিচিতি দিত। যেমন ব্রাহ্মণদের জন্য শর্মন বা দেব, ক্ষত্রিয় হলে বর্মন, বৈশ্যদের জন্য গুপ্ত বা ভূত, শূদ্রদের জন্য দাস।
আচ্ছা,
কিন্তু এগুলো যে একেবারে বংশানুক্রমে কঠোরভাবে মানা হতো তেমন প্রমাণ কিন্তু সবসময় মেলে না। আর পাল রাজারা তো ছিলেন বৌদ্ধ, তাদের সময়ে এই বর্ণভিত্তিক বিভেদ বা পদবীর চল আরও কমে গিয়েছিল। তখন মানে ব্যক্তিগত নামটাই ছিল আসল।
বেশ, তাহলে এই যে পদবীর ব্যাপারটা, এটা জোরালো হলো কখন থেকে? মানে কোন সময় থেকে এগুলো জরুরি হয়ে উঠল?
বলতে গেলে বাঙালির জীবনে পদবীর ব্যবহারটা বেশ ভালোভাবে শুরু হয় সেন রাজাদের সময়, বিশেষ করে রাজা বল্লাল সেনের সময় থেকে। এটা ধরুন প্রায় 800 বছর আগের কথা।
বল্লাল সেন, আর তার সে কৌলিন্য প্রথা, তাই তো?
একদম। উনি যে কৌলিন্য প্রথা চালু করেন, বিশেষ করে ব্রাহ্মণ আর কায়স্থদের মধ্যে, সেটাই কিন্তু পদবীর ইতিহাসে একটা বিরাট মোড় ঘুরিয়ে দেয়।
কৌলিন্য প্রথা, এটা নিয়ে তো অনেক বিতর্ক আছে শুনেছি, ঠিক কি ছিল ব্যাপারটা আর কিভাবে এটা পদবীর সঙ্গে জুড়ে গেল?
আসলে কৌলিন্য প্রথার ঘোষিত উদ্দেশ্য ছিল ভালো, মানে বংশের বিশুদ্ধতা রাখা, সামাজিক আচরণ ভালো করা ইত্যাদি। কিন্তু বাস্তবে যেটা হলো, এটা একটা খুব মানে কঠোর সামাজিক স্তর তৈরি করে দিল। বল্লাল সেন কিছু বিশেষ গুণের ভিত্তিতে কয়েকটি ব্রাহ্মণ আর কায়স্থ পরিবারকে কুলীন সম্মান দিলেন। আর এই কুলীন পরিবারগুলোর সঙ্গে জুড়ে গেল নির্দিষ্ট কিছু পদবী, যেমন ধরুন ব্রাহ্মণদের মধ্যে মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, আর কায়স্থদের মধ্যে বসু, ঘোষ, মিত্র। এই পদবীগুলোই তখন হয়ে উঠল সামাজিক স্ট্যাটাসের প্রতীক। মানে এই প্রথমবার পদবী শুধু পরিচয় নয়, ক্ষমতারও একটা চিহ্ন হয়ে দাঁড়ালো।
তার মানে কৌলিন্য প্রথা একরকম পদবীগুলোকে ব্র্যান্ডিং করে দিল, তাই কি? কিন্তু এই সেনযুগ বা কৌলিন্য প্রথা নিয়ে তো সমালোচনাও শোনা যায়।
হ্যাঁ, অবশ্যই। সেনযুগ একদিকে যেমন বাংলায় ব্রাহ্মণ্যবাদকে খুব শক্তিশালী করে, শিল্প সাহিত্যের উন্নতি ঘটায়, তেমনি আবার অনেকে মনে করেন যে এটা বৌদ্ধ ধর্মকে কোণঠাসা করে দিয়েছিল আর জাতপাতের ভেদাভেদকে আরও পাকা করেছিল। ফলে কারো কাছে এটা স্বর্ণযুগ, কারো কাছে আবার সামাজিক বিভাজনের একটা অন্ধকার সময়। দুকোদিকই ছিল, তবে পদবীর উদ্ভবের ক্ষেত্রে এর ভূমিকাটা অস্বীকার করার উপায় নেই।
আচ্ছা, কৌলিন্য প্রথা তো না হয় কিছু বিশেষ পদবীর জন্ম দিল, কিন্তু বাংলায় তো আরও অসংখ্য পদবী, যেমন ধরুন ওই যে কুলীন ব্রাহ্মণদের পদবীগুলো, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, এগুলোর মানে কি? কোত্থেকে এলো এগুলো?
এগুলো মানে সাধারণভাবে মনে করা হয় এগুলো স্থানভিত্তিক পদবি।
স্থানভিত্তিক মানে জায়গা থেকে?
হ্যাঁ, ধারণা করা হয় এই কুলীন ব্রাহ্মণরা যেসব গ্রাম বা অঞ্চলে থাকতেন বা সেখানকার প্রধান ছিলেন সেই জায়গার নাম থেকেই পদবিগুলো এসেছে। যেমন ধরুন চট্টোপাধ্যায় হয়তো চট্ট বা চট্টগ্রাম অঞ্চলের উপাধ্যায় মানে শিক্ষক বা পুরোহিত।
ও আচ্ছা।
তো বন্ধঘাট বা বন্ধ গ্রামের উপাধ্যায়, মুখোপাধ্যায় মুকুটি বা মুক্তি গ্রামের বাসিন্দা বা প্রধান, গঙ্গোপাধ্যায় গঙ্গার ধারের কোনো গ্রাম বা অঞ্চলের লোক, এরকম।
সত্যি? তার মানে পদবি শুনলেই এককালে বোঝা যেত লোকটা কোন অঞ্চলের? দারুণ তো। কিন্তু ধরুন একজন চট্টোপাধ্যায় কি সবসময় চট্টগ্রামেই থাকতেন, নাকি বাইরে গেলে ওই পদবি থাকত?
দেখুন, শুরুতে হয়তো ওই ভৌগোলিক সম্পর্কটা বেশ জোরালো ছিল, কিন্তু সময়ের সাথে সাথে যখন লোকজন কাজের সূত্রে বা অন্য কারণে অন্যত্র গেছে, পদবিটা কিন্তু বংশের পরিচয়ের অংশ হয়ে থেকে গেছে। তাই হয়তো কয়েক প্রজন্ম পর একজন চট্টোপাধ্যায় পরিবারকে বর্ধমানে পাওয়া যেতেই পারত, কিন্তু পদবিটা তার আদি বাসস্থানের স্মৃতিটা বয়ে নিয়ে বেড়াত, এরকম। আরও আছে যেমন বাগচি, সম্ভবত বাগড়ি অঞ্চল থেকে আসা। স্থানের নাম থেকে পদবি হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল।
হ্যাঁ, বুঝতে পারছি। জায়গার নামের মতো পেশা থেকেও তো প্রচুর পদবি এসেছে, তাই না? এটা তো কিছু কিছু বেশ সোজাই বোঝা যায়।
হ্যাঁ, পেশাভিত্তিক পদবির সংখ্যাও বিরাট, আর এগুলো সমাজের প্রায় সব স্তরের মানুষের মধ্যে দেখা যায়। যেমন ধরুন কৃষিকাজ তো ছিল বাংলার ভিত্তি, তাই হালদার যিনি হাল ধরেন, মণ্ডল হয়তো গ্রামের প্রধান বা মাতব্বর গোছের কেউ, মালাকার ফুল বা মালার কাজ করতেন যিনি, প্রামাণিক হয়তো যিনি গ্রামের বিষয়ে আশয় নির্ধারণ করতেন বা মোড়ল ছিলেন, এগুলো সবই কৃষি সমাজের অংশ।
আর ব্যবসা বা অন্য কাজ, ধরুন প্রশাসনিক কাজ?
ব্যবসায়ীদের মধ্যে যেমন সাহা, পোদ্দার যিনি টাকা বা ধাতু পরীক্ষা করতেন, বণিক বা ব্যাপারী মানে মধ্যস্থতাকারী, আবার তাঁত শিল্পের সঙ্গে যুক্ত বসাক বা তাঁতি, প্রশাসনিক বা রাজকার্যে যারা ছিলেন তাদের পদবিও অনেক। যেমন মজুমদার মানে হিসেবরক্ষক, সরকার হয়তো প্রশাসনিক কর্তা বা রাজস্ব আদায়কারী, চৌধুরী কোনো পরগনার প্রধান বা জমিদার, এমনকি সৈনিক বা রক্ষক তাদের মধ্যে সিংহ, রায়, ঘোষাল এসব পদবিও দেখা যায়।
আর কায়স্থদের পদবিগুলো, বসু, ঘোষ, মিত্র, দে, দত্ত, কর, এগুলো এগুলো কি পেশাভিত্তিক?
কায়স্থরা তো মূলত লেখাপড়া আর প্রশাসনিক কাজের সঙ্গেই যুক্ত ছিলেন, তাই তাদের পদবিগুলো হয়তো সরাসরি কোনো একটা পেশা বোঝায় না, কিন্তু তাদের সামাজিক ভূমিকা বা বংশীয় পরিচয়টা বহন করে। যেমন ঘোষ মানে হয়তো ঘোষক বা ঘোষণাকারী, মিত্র মানে বন্ধু বা সহযোগী, দত্ত মানে যিনি দান করেন বা যাকে দত্তক নেওয়া হয়েছিল, এরকম নানা ব্যাখ্যা আছে। আবার ঠাকুর পদবিটা বেশ সম্মানসূচক, এটা ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বংশীয় পরিচয়ও বোঝাতে পারে। মল্লিক পদবিটা যেমন মনে করা হয় মুসলিম শাসকদের দেওয়া উপাধি, যার মানে মালিক বা অধিপতি।
এই যে মুসলিম শাসকদের কথা বললেন, সেনযুগের পর তো বাংলায় মুসলিম শাসন এলো, সুলতানি আমল, তারপর মুঘল আমল, সেই সময় পদবির বিবর্তনে কেমন প্রভাব পড়েছিল? নতুন কিছু কি এলো?
অবশ্যই পড়েছিল। সুলতানি আর বিশেষ করে মুঘল আমলে প্রশাসনিক ব্যবস্থায় অনেক ফার্সি আরবি শব্দ ঢোকে, নতুন নতুন প্রশাসনিক পদ তৈরি হয়, আর এই পদগুলো থেকেই কিন্তু অনেক নতুন পদবির জন্ম হয়। মজার ব্যাপার হলো এই পদবিগুলো হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই কিন্তু গ্রহণ করেছিলেন,
তাই নাকি?
হ্যাঁ, কারণ এগুলো ছিল মূলত প্রশাসনিক বা সম্মানসূচক উপাধি। রাজা বা নবাবরা কাউকে হয়তো কোনো অঞ্চলের দায়িত্ব দিতেন বা সম্মানসূচক খেতাব দিতেন, পরে তার বংশধররা সেটাই পদবি হিসেবে ব্যবহার করতে শুরু করেন।
কয়েকটা উদাহরণ দিলে ভালো হয়।
যেমন ধরুন চৌধুরী, তালুকদার, মজুমদার, সরকার, এই পদবিগুলো আরেও ছিল হয়তো, কিন্তু মুসলিম আমলে এগুলোর প্রশাসনিক গুরুত্ব খুব বেড়ে যায়। আবার নতুন উপাধি যেমন খান, সামরিক নেতা বা সম্ভ্রান্ত বোঝাতে, শিকদার, ছোট প্রশাসনিক এলাকার প্রধান, তরফদার, একটা তরফ বা অঞ্চলের মালিক, দস্তিদার, যিনি দলিলপত্র সামলাতেন, এইসব পদবি এই সময় খুব চালু হয় এবং বংশানুক্রমে টিকে যায়।
তার মানে পদবিগুলো তখনও একেবারে ফিক্সড হয়ে যায়নি, কিছুটা বদলাতেও পারত।
হ্যাঁ, বিশেষ করে প্রশাসনিক উপাধিগুলোর ক্ষেত্রে এটা সত্যি। ক্ষমতা বা প্রতিপত্তি বাড়লে বা কমলে উপাধির বদলও হতে পারত হয়তো।
কিন্তু পদবীকে একেবারে স্থায়ী মানে বংশানুক্রমিক হিসেবে পাকা করার কাজটা কিন্তু চূড়ান্ত রূপ পায় ব্রিটিশ আমলে।
ব্রিটিশ আমলে সেটা কিভাবে হলো?
ব্রিটিশরা ছিল সবকিছু নথিভুক্ত করা আর শ্রেণীবিভাগ করার ব্যাপারে খুব খুঁতখুঁতে, মানে শাসন চালানো, খাজনা আদায়, জনগণনা বা সেন্সাস, জমি জরিপ, এমনকি স্কুলে ভর্তির জন্য তাদের দরকার ছিল প্রত্যেকের একটা নির্দিষ্ট অপরিবর্তনীয় পরিচয়।
আচ্ছা আচ্ছা।
এই সময়ে কিন্তু পদবি বা সারনেম লেখাটা প্রায় সব সরকারি কাগজে বাধ্যতামূলক হয়ে পড়ে। আবার ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত হল, তাতে জমির মালিকানার সঙ্গে পদবীর সম্পর্কটাও বেশ পাকা হল। ফলে আগে হয়তো পদবি ব্যবহারে কিছু ছাড় ছিল বা হয়তো একই পরিবারে অন্য পদবিও দেখা যেত, ব্রিটিশ আমলে সেটা প্রায় অসম্ভব হয়ে গেল। পদবি একেবারে ফিক্সড হয়ে গেল, বংশ ধরে চলতে শুরু করল।
এর কি কোনো ঐতিহাসিক প্রমাণ আছে, মানে সেই সময়ের রেকর্ডে এসব পদবি পাওয়া যায়?
হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়। যেমন ধরুন অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্টের রেকর্ডে তখনকার প্রভাবশালী বাঙালিদের মধ্যে ব্যানার্জি, বোস, চ্যাটার্জি, দত্ত, ঘোষ, হালদার, খান, মণ্ডল, মিত্র, সেন এসব পদবির প্রচুর উল্লেখ। আবার ধরুন 1817 সালে কলকাতায় যখন হিন্দু কলেজ হল, মানে এখনকার প্রেসিডেন্সি, সেখানকার প্রথম দিকে ছাত্র আর কর্মকর্তাদের তালিকায় দেখুন রায়, বাহাদুর, ঠাকুর, দেব, সিনহা, ব্যানার্জি, দাস, মুখার্জি কত পদবি। এতেই বোঝা যায় ১৯ শতকের শুরুতেই শহরের শিক্ষিত সমাজে পদবিটা বেশ জরুরি হয়ে উঠেছে।
কিন্তু মানুষ কি সবসময় একই পদবি নিয়ে থেকেছে, নাকি পদবি বদলেওছে কখনো?
পদবি বদলের ঘটনাও ঘটেছে, এর পেছনে নানা কারণ ছিল। যেমন ধরুন কেউ পেশা বদল করে নতুন পেশার পদবি নিয়েছেন, বা কেউ ধর্ম বদলে নতুন পরিচয়সূচক পদবি নিলেন। আবার সামাজিক মর্যাদা বাড়ানোটাও একটা বড় কারণ ছিল, মানে হয়তো নিচু জাত বলে পরিচিত কেউ উঁচু জাতের পদবি নিয়ে সমাজে নিজের অবস্থান ভালো করতে চেয়েছেন। সমাজতাত্ত্বিকরা এটাকে সংস্কৃতায়ন বলেন, যদিও কাজটা সবসময় সহজ ছিল না।
এই সংস্কৃতায়নের কথা যখন উঠল তখন একটা প্রশ্ন, আমরা দেখি কিছু পদবি বেশ সংস্কৃত ঘেঁষা, ওই যে মুখোপাধ্যায়, বন্ধোপাধ্যায়, ভট্টাচারী, চক্রবর্তী। আবার কিছু পদবি আছে বেশ দেশি বা প্রাকৃত ধরনের, পাল, ঘোষ, দে, কর, কুণ্ডু, শীল, পোদ্দার, হালদার। এর পেছনে কি কোনো কারণ আছে?
হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। সাধারণত দেখা যায় ব্রাহ্মণ বা কায়স্থ, মানে তথাকথিত উঁচু বর্ণের মধ্যে সংস্কৃত শব্দ থেকে আসা পদবি বেশি। যেমন উপাধ্যায় মানে শিক্ষক, আচার্য মানে শিক্ষক, চক্রবর্তী মানে সম্রাট বা বড় অঞ্চলের শাসক, এইসব শব্দ জুড়ে পদবি তৈরি হয়েছে। ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় মনে করতেন এই ধরনের খাঁটি সংস্কৃত পদবিগুলো হয়তো খুব বেশি পুরনো নয়, ১০০-২০০ বছরের হতে পারে, আর ইংরেজিতে লেখার সময় এগুলো আরও একটু বদলে গেছে। মুখোপাধ্যায় হল মুখার্জি, বন্দ্যোপাধ্যায় হল ব্যানার্জি, চট্টোপাধ্যায় হল চ্যাটার্জি।
আর ওই দেশি পদবিগুলো?
সেগুলো মূলত সাধারণ মানুষের মধ্যে, যারা ব্যবসা, কৃষি বা হাতের কাজ করতেন, তাদের পদবিগুলো এসছে প্রাকৃত বা দেশি শব্দ থেকে। যেমন পাল, রক্ষক, ঘোষ, গোয়ালা বা ঘোষক, দে, দাতা বা কর্মচারী, কর, খাজনা আদায়কারী বা হিসাবরক্ষক, কুণ্ডু, পদ্মার, শীল, নাপিত বা শিলমোহরকারী, তাঁতি, কর্মকার, কামার, এই পদবিগুলো অনেক বেশি মাটির কাছাকাছি, আর সম্ভবত এগুলো অনেক বেশি পুরনো। এগুলো বাংলার সাধারণ জীবনের সঙ্গে জড়িয়ে থাকা পরিচয়।
আমরা তো এতক্ষণ মূলত হিন্দু বাঙালিদের পদবি নিয়ে কথা বললাম, মুসলিম বাঙালিদের মধ্যেও তো পদবি আছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন? উৎস বা বিবর্তন কি একই রকম?
হ্যাঁ, বাংলার মুসলিম সমাজেও পদবির চল আছে, এবং সেখানেও উৎস খুঁজতে গেলে বেশ কয়েকটা ধারা পাওয়া যায়। অনেকটা সমান্তরাল পথেই হেঁটেছে ব্যাপারটা। যেমন সেখানেও পেশা, পূর্বপুরুষের পাওয়া সম্মানসূচক উপাধি, বংশের পরিচয় যেমন সৈয়দ বা খান, এবং অবশ্যই জায়গার নামের প্রভাব দেখা যায়।
কয়েকটা উদাহরণ যদি দেন।
নিশ্চয়ই। যেমন ধরুন ধর্মীয় বা বংশীয় পরিচয় থেকে আসা পদবি সৈয়দ, নবীজির বংশধর অর্থে, শেখ আরব বা সম্ভ্রান্ত মুসলিম বোঝাতে, খান পঠান বা সম্ভ্রান্ত বংশীয় অর্থে, মীর সৈয়দদের একটি শাখা বা নেতা অর্থে, আবার খলিফাদের বংশ বা গোত্র থেকে সিদ্দিকি, ফারুকি, কোরেশি, এগুলো খুব পরিচিত।
আর পেশা থেকে?
পেশা থেকেও অনেক আছে, মোল্লা বা মৌলভী যারা ধর্মীয় শিক্ষা বা জ্ঞানচর্চা করেন, কাজী মানে বিচারক, শিকদার প্রশাসনিক বা সামরিক কর্তা, চোকদার বা চৌকিদার, ব্যাপারী মানে ব্যবসায়ী, জোয়ারদার জমিদার বা ধনী কৃষক, নিকিরি বা নিকারি মাছ ব্যবসায়ী, এরকম অনেক।
জায়গার নাম থেকেও কি হয়?
হ্যাঁ হয়। যেমন ধরুন বাগদাদি, মানে যার পূর্বপুরুষ বাগদাদ থেকে এসেছেন, ইস্পাহানি ইরানের ইস্পাহান থেকে, বা স্থানীয় কোনো জায়গার নাম থেকেও পদবী হতে পারে, যেমন সৈয়দপুরি। আবার কিছু পদবী আছে যেগুলো হিন্দু মুসলিম দুই সমাজই পাওয়া যায়, আর যেগুলো স্থানীয় বাংলা উৎস থেকে এসেছে, যেমন মণ্ডল, হাওলাদার, বিশ্বাস, সরকার, মজুমদার, ভূঁইয়া।
তার মানে ব্যাপারটা বেশ জটিল।
হ্যাঁ হ্যাঁ, এটাই দেখায় যে পদবীর বিকাশে সবসময় ধর্মটাই প্রধান ছিল না, স্থানীয় সমাজ, প্রশাসন, পেশা এগুলোর প্রভাবও খুব গুরুত্বপূর্ণ ছিল।
তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, বাঙালির পদবী শুধু একটা নাম নয়, এটা একটা বিরাট সামাজিক দলিল। এর মধ্যে দিয়ে জাতপাত, পেশা, কে কোথা থেকে এসেছে, শাসন ব্যবস্থা কেমন ছিল, সব কিছুরই একটা ছবি পাওয়া যায়।
একদম ঠিক। পদবীগুলো যেন এক একটা টাইম ক্যাপসুল, অতীতের সমাজ, অর্থনীতি, ক্ষমতার সম্পর্ক সব কিছুকে ধরে রেখেছে। ওই যে মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থা, পরে ব্রিটিশ আমলের নিয়মকানুন, চিরস্থায়ী বন্দোবস্ত, সব কিছুই কিন্তু পদবীর এই যে চেহারাটা আমরা দেখি সেটা তৈরিতে সাহায্য করেছে।
কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এগুলোর গুরুত্ব কতটা? এখন তো আমরা জাতিভেদ মানতে চাই না, পেশাও আর বংশানুক্রমে থাকে না। তাহলে কি পদবীর সেই পুরনো তাৎপর্য এখনও আছে?
এটা খুব জরুরি প্রশ্ন। দেখুন, আজকের আধুনিক শহরের সমাজে হয়তো পদবী দিয়ে মানুষের পেশা বা সামাজিক অবস্থান বোঝা যায় না, বা সেটা করা উচিতও নয়। অনেকেই এখন জাতপাতের ঊর্ধ্বে উঠে শুধু নিজের প্রথম নামেই পরিচিত হতে চান, সেটা খুব স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও এই পদবীগুলো আমাদের শিকড়ের কথা বলে, আমাদের পারিবারিক ইতিহাসের একটা সূত্র ধরিয়ে দেয়। এগুলো তো ঐতিহ্যের অংশ, তাই হয়তো এর সামাজিক গুরুত্ব আগের মতো না থাকলেও ঐতিহাসিক বা সাংস্কৃতিক গুরুত্বটা রয়ে গেছে। এগুলো তো হাজার বছরের বাংলা আর বাঙালির চলার পথে সাক্ষী।
সত্যি, বাঙালির পদবীর ইতিহাসটা একই সঙ্গে ইন্টারেস্টিং, আবার অনেক কিছু শেখায়ও। মানে আমাদের পরিচয়টা যে কতগুলো স্তর নিয়ে তৈরি, আর তাতে ইতিহাস, সমাজ, অর্থনীতি কিভাবে মিশে আছে সেটা বেশ বোঝা যায়। অনেক কিছু জানা গেল আজ।
হ্যাঁ, আর প্রতিটি পদবীর পেছনেই হয়তো আরও অনেক গল্প, অনেক ইতিহাস লুকিয়ে আছে। গবেষণা করলে হয়তো আরও নতুন নতুন দিক বেরিয়ে আসবে।
আজকের এই আলোচনা শেষে একটা ভাবনা আসছে মনে। দেখুন, পৃথিবীটা তো খুব দ্রুত পাল্টাচ্ছে। মানুষের পেশা, বাসস্থান, সামাজিক পরিচয় কিছুই আর আগের মতো স্থির নয়। এই যে গ্লোবালাইজেশনের যুগ, যেখানে দেশের সীমানা অস্পষ্ট হয়ে আসছে, সেখানে ভবিষ্যতেই বংশানুক্রমিক পদবীগুলোর ভূমিকাটা ঠিক কী হবে? এগুলো কি কেবলই অতীতের স্মৃতিচিহ্ন হয়ে টেকে থাকবে?
এটা সত্যি একটা বড় প্রশ্ন। মানে একদিকে যেমন ঐতিহ্য, শিকড়ের টান মানুষকে তার পদবীর সঙ্গে জুড়ে রাখে, অন্যদিকে তেমনি একুশ শতকের জীবনযাত্রা হয়তো পরিচয়ের নতুন কোনো মাধ্যম তৈরি করবে। পদবী কি তার ঐতিহাসিক ভার ধরে রাখতে পারবে, নাকি ডিজিটাল আইডেন্টিটি বা অন্য কিছু তার জায়গা নেবে? এর উত্তরটা বোধহয় সময়ই দেবে। এটা নিয়ে আমাদের সবারই ভাবার অবকাশ রইল।